জীবনের উদ্দেশ্য কি? জীবনের উদ্দেশ্য হচ্ছে, প্রথম উদ্দেশ্য হওয়া উচিত যাতে তোমাদের পারিপার্শ্বিক যে পরিবেশ, সেই পরিবেশটা সুন্দর করে তোলা। সমাজের অর্থাৎ তোমাদের চারপাশে যে জগৎটি রয়েছে, সেই জগতের যথার্থ কল্যাণ সাধন করা। মানুষ দু রকমের হয়, একরকম হচ্ছে যারা সমাজের সম্পদ, আর আরেক রকমের মানুষ হচ্ছে যারা সমাজের বোঝা। যারা সমাজের বোঝা হয়ে থাকে তারা জগতের নানা রকম দুঃখ দুর্দশার সৃষ্টি করে। যারা সমাজকে যারা ভারাক্রান্ত করে তোলে তাদের অবস্থিতি তারা ভালো নয়, সোজা কথা। তো তোমরা নিশ্চয়ই সেরকম হতে চাও না। তোমরা সকলে কি হবে? তোমরা সমাজের সম্পদ হয়ে উঠবে, যাতে সমস্ত মানব সমাজের কল্যাণ সাধন করতে পারো সেই চেষ্টা করো। এবং ভালো হওয়ার মূল চাবিকাঠিটি কোথায়? ভালো কে? যে অন্যের ভালো করতে চায় সে ভালো। আর যারা নিজের ভালোটা চায় কেবল, তারা ভালো হলেও ততটা ভালো নয়। আর যারা অন্যের অনিষ্ট সাধন করে তারা হচ্ছে খারাপ। এরকম মানুষ আছে, নানা রকম মানুষ আছে, যারা অন্যের খারাপ করে, সেটা কি ভালো করা উচিত? না। যারা কেবল নিজের ভালোটা চায় তারা ভালো, কিন্তু তাদের থেকেও ভালো আরো ভালো কারা? যারা সকলের ভালো চায়, সকলের জীবন মঙ্গলময় হোক, সকলের জীবন আনন্দময় হোক, এইটি আমাদের কাম্য। আর ভালো হওয়ার পথে একটা প্রয়োজনীয়তা হচ্ছে যে যেটা তোমরা করবে সেটা খুব ভালোভাবে করবে, মন দিয়ে করবে। যখন পড়াশুনো করবে, যখন এখন তোমরা ছাত্র, তাহলে এখন তোমাদের জীবনের উদ্দেশ্যটা কি? পড়াশুনো করো, তাহলে পড়াশোনাটা খুব ভালো করে করো। হ্যাঁ, খুব ভালো করে পড়াশুনো করো, যেটা করছো সেটা খুব ভালো করে করো। আবার এমন নয় যে সারাদিন কেবল পড়াশুনোই করতে হবে, খেলাধুলো করবে। হ্যাঁ, এবং যখন খেলবে তখনও খুব ভালো করে খেলবে। হ্যাঁ, যেটাই করবে খুব ভালো করে করো। পড়াশোনা করার সময় যেটা আছে সেটা, সেই সময়টা সম্পূর্ণরূপে নিজেকে তার মধ্যে নিযুক্ত করো। যখন খেলবে তখন সেটা যাতে খুব ভালো করে করতে পারো সেই চেষ্টা করো। অথবা যদি তোমরা গান বাজনা শেখো সেটাও ভালো করে শেখো। এইভাবে নিজেদের তোমরা তৈরি করে নাও। এই যে এই বয়সটি সাধারণত বলা হয় 6 থেকে 18 বছর, অনেক ক্ষেত্রে 6 থেকে 25 বছর, এটা হচ্ছে শিক্ষা অর্জনের সময়, শিক্ষা লাভের সময়। এবং যখন আমরা শিক্ষা অর্জন করি তখন আমাদের কি করতে হবে? মনটিকে সেই বিষয়ে একাগ্র করতে হবে। মন যদি বিক্ষিপ্ত থাকে তাহলে পড়াশোনা ঠিকমতো করতে পারবে? পারবে না। অতএব একটা জিনিস মনে রেখো, যতক্ষণ তোমরা এই যেটা শিখছো সেটা খুব ভালো করে শেখো। এইটাই হচ্ছে ভালো হওয়ার মূল চাবিকাঠি, দ্য কি টু বিকামিং গুড ইন ইয়োর লাইফ। আর তোমরা ক্রমশ একটা জিনিসও তোমাদেরকে আমি অনুরোধ করব যে দেখো, ভগবান যে আছেন সেই বিশ্বাসটা সুদৃঢ়ভাবে পোষণ করব। যদি কোনো প্রশ্ন থাকে ভগবান আছেন কি নেই সে সম্বন্ধে প্রশ্ন করতে পারো, ভগবান আছেন কি নেই সে সম্বন্ধে বিচার করতে পারো, এবং যথাযথভাবে বিচার করে বুদ্ধিমত্তার মাধ্যমে বিচার করে দেখো ভগবান আছেন কি নেই। আমি যদি প্রশ্নটা করি তোমাদের কি উত্তর হবে, আমি যদি জিজ্ঞাসা করি ভগবান আছেন, তোমরা কে কে হ্যাঁ হাত তুলবে স্বীকার করো, যারা মানব তারা হাত তুলো, ভগবান আছেন এটা যারা বিশ্বাস করো তারা হাত তোলো। আচ্ছা অনেক একটু সংকোচ করছিল, দ্বিধা করছিল, ঠিক আছে এটা ইয়ে হতে পারে। আচ্ছা কে কে হাত তোলোনি আমি তাদের একটু সঙ্গে একটু প্রশ্ন করবো, তুমি হাত তোলো তুলে হাত তুলেছিলে, ও আচ্ছা আমি তুলে, আচ্ছা তোমরা সকলেই তাহলে তুলেছিলে, আচ্ছা তো এটা কি আমি জিজ্ঞাসা করলাম বলে আমার আমার মনোরঞ্জনের জন্য তোমরা করলে, হ্যাঁ না সরল সত্যি সত্যি বিশ্বাস করে। আচ্ছা এখানে দেখো আমি এই সম্বন্ধে এটাও বলবো যে অন্ধবিশ্বাস নিয়ে বিশ্বাস করো, অন্ধবিশ্বাস নিয়ে বিশ্বাস নয়, এটা বিচারের মাধ্যমে যথাযথভাবে উপলব্ধি করে সেই বিশ্বাসটা করতে হবে। যেমন আমি যদি একটা প্রশ্ন করি ধরো যে তোমরা যে শার্টটা পরে আছে, আমি যদি জিজ্ঞাসা করি এই শার্টটা কি কেউ বানিয়েছে, তুমি কি উত্তর দেবে কেউ বানিয়েছে? আচ্ছা তুমি যে চশমাটা পরে আছো এই চশমাটা কেউ বানিয়েছে? তাকে তুমি না জান চিনতে পারো তাকে না, কিন্তু তোমার জানা আছে না কেউ কেউ না কেউ চশমাটা বানিয়েছে, তাই নয় কি? এই যে স্টেজটা তৈরি হয়েছে এটা কেউ বানিয়েছে? এই যে মাইক্রোফোনটা আমরা ব্যবহার করছি এটা কেউ বানিয়েছে? হ্যাঁ এগুলো নিশ্চয়ই আমরা স্বীকার করতে হবে কেউ না কেউ বানিয়েছে। এখন যদি আমি বলি যে এই যে পৃথিবীটা, এই যে গ্রহ নক্ষত্র সমন্বিত, সূর্য চন্দ্র সমন্বিত যে এই যে ব্রহ্মাণ্ড, এটা কেউ সৃষ্টি করেছে? স্বাভাবিকভাবে আমাদের বলতে মেনে নিতে হবে কেউ না কেউ বানিয়েছে। তাকে আমরা জানতে পারি অথবা না জানতে পারি সেটা আলাদা কথা, কিন্তু আমাকে তো মানতেই হবে যে কেউ না কেউ এটা বানিয়েছে, কেউ সৃষ্টি করেছে। এইভাবে যিনি সব কিছুর পরম স্রষ্টা তিনি হচ্ছেন ভগবান, এবং তার সম্বন্ধে যদি জানতে হয় তাহলে গ্রন্থাবলী রয়েছে, বই রয়েছে, সেই বই পড়ে আমরা জানতে পারি। আবার বইটা কিভাবে পড়তে হয়, শুধু বই পড়লে হয় না, শিক্ষকের মাধ্যমে বইটা পড়তে হয়, তাই না? শুধু বই নিয়ে ধরো তোমাদের যে বইগুলি সেগুলো বছরের প্রথম প্রথমে তোমরা কিনেছিলে, বইটাতে কি আছে না আছে কিছু জানা ছিল? ছিল না। কিন্তু শিক্ষক তিনি শিক্ষার মাধ্যমে তোমাদের সে বইয়ে কি আছে সেটা জানিয়ে দিচ্ছেন, তারপরে বছরের শেষে সারা বইটাতে কি আছে সেটা তোমাদের সব জানা হয়ে গেল। হ্যাঁ তাহলে এই যে জ্ঞান, জ্ঞান লাভ করার উপায় হচ্ছে গ্রন্থ এবং শিক্ষক। তেমনই ভগবানকে যদি আমরা জানতে চাই তাহলে ভগবান সম্বন্ধে যে গ্রন্থাবলী আছে সেগুলি আমাদের উপযুক্ত শিক্ষকের শিক্ষকতার মাধ্যমে পাঠ করতে হবে। তোমরা হয়তো এখন ছোট বলে তোমাদের সেই জ্ঞান নেই, তবে চেষ্টা করো। ভগবদ গীতা দেখো, ভগবদ গীতা এমন একটা গ্রন্থ যেটি ভগবান নিজে দিয়ে গেছে, ভগবান নিজে বলেছেন তিনি কে। এখন আমি যদি তোমাদের সম্বন্ধে জানতে চাই তাহলে সবচেয়ে সরল উপায়টি কি হবে তোমাদের সম্বন্ধে জানার? আমি তোমাকে গিয়ে যদি জিজ্ঞাসা করি তুমি কে, তোমার নাম কি, তুমি কোথায় থাকো, হ্যাঁ কিন্তু আমি যদি অনুমান করতে যাই তাহলে জানতে পারবো? আমি যদি অনুমান করি তোমার নাম কি, আমার পক্ষে জানা সম্ভব হবে? আমি যদি অনুমান করি তুমি কোথায় থাকো, হ্যাঁ আমার জানা সম্ভব হবে? সম্ভব হলেও তো অত্যন্ত কঠিন একটা ব্যাপার। কিন্তু তুমি নিজে যদি আমাকে এসে বলো তুমি কে, তুমি কোথায় থাকো, তোমার বাবার নাম কি, তোমার বাবা কি করেন, হ্যাঁ ইত্যাদি, তাহলে অনায়াসে আমি জানতে পারি তোমার সম্বন্ধে। ঠিক তেমনি ভগবান সম্বন্ধে আমরা যদি জানতে চাই, হ্যাঁ তাহলে তার সবচাইতে প্রকৃষ্ট উপায় হচ্ছে ভগবদ গীতা পাঠ করা। ভগবদ গীতায় ভগবান নিজে বলেছেন তিনি কে, তিনি সে কেবল তিনি কে সেটা জানাননি, তিনি আরো জানিয়েছেন আমরা কে, আমরা কি, আমাদের সঙ্গে তার কি সম্পর্ক, এবং এই সম্পর্ক স্থাপন করলে কি লাভ হয়, এই সমস্ত শিক্ষা তিনি ভগবদ্গীতায় দিয়েছেন। অতএব ভগবদ্গীতা পাঠ করার প্রয়োজন। ভগবানকে যদি আমরা জানতে চাই তাহলে কি করতে হবে? সর্বপ্রথম ভগবদ্গীতা পাঠ করতে হবে। তোমাদের কার কার বাড়িতে ভগবদ্গীতা আছে? হাত তোলো যার যার বাড়িতে আছে। ভেরি গুড। তো যাদের যাদের বাড়িতে আছে তোমরা পড়বে ভগবদ্গীতা? প্রতিদিন ভগবদ্গীতা একটা শ্লোক পড়ো। পড়বে? তুমি পড়বে? হ্যাঁ তোমার, তুমি পড়বে? ভেরি গুড। তুমি পড়বে তো? ঠিক আছে। আর যারা ভগবদ্গীতা কে, যাদের বাড়িতে ভগবদ্গীতা নেই অথচ পড়তে চাও, তারা কে কে আছে হাত তোল? ওকে আচ্ছা, ভগবদ্গীতা তোমরা এনেছো সঙ্গে? কতগুলি ভগবদ্গীতা আছে? আচ্ছা ঠিক আছে, এরা 16 জন? আচ্ছা সব 15 জন, 15টা ভগবদ্গীতা। আমি তোমরা যদি নাও পড়তে চাও তবু আমি অনুরোধ করবো পড়ো, এবং সেই জন্য আমি তোমাদের সকলকে একটা ভগবদ্গীতা দেব। হ্যাঁ তোমরা ভগবদ্গীতা পড়ো, আর আমি সংক্ষেপে ভগবদ্গীতার বিষয়টিও একটু আমি তোমাদের জানিয়ে দেব। তোমাদের ভগবদ্গীতা কারো পাঠ করতে তো আপত্তি নেই? হ্যাঁ কারো আপত্তি নেই তো? ওকে। আর আচ্ছা ভগবদ্গীতার, ভগবদ্গীতায় ভগবান কি বলেছেন এটা আমি সংক্ষেপে বলব। ভগবদ্গীতার ব্যাকগ্রাউন্ড তো তোমাদের জানা আছে, ভগবদ্গীতা কখন কে বলেছিলেন জানো না? আচ্ছা ভগবদ্গীতা হচ্ছে মহাভারতের একটা অংশ। মহাভারতের ভীষ্ম পর্বে একটি অংশ। মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল তোমরা জানো সকলে। কুরুক্ষেত্র যুদ্ধ কার সঙ্গে কাদের হয়েছিল? পাণ্ডবদের সঙ্গে কৌরবদের। তো এই দুপক্ষ যখন যুদ্ধ করবার জন্য প্রস্তুত হয়েছিল, এই দুপক্ষ যখন যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছিল তখন অর্জুন যুদ্ধ করতে নারাজ হয়েছিল। কেন? অর্জুন বলেছিল আমি কী করে আমার এই আত্মীয় স্বজনের সঙ্গে আমি যুদ্ধ করব, এই যুদ্ধে আমি কী করে তাদের হত্যা করব। যেমন ভীষ্মদেব তার পিতামহ, দ্রোণাচার্য তার অস্ত্র শিক্ষা গুরু, এই সমস্ত গুরুজন, দুর্যোধন তার ভাই। তো অর্জুন যুদ্ধ করতে নারাজ হয়েছিল, কেউই যুদ্ধটি চায়নি, যুদ্ধটা সকলেই ইয়ে করার চেষ্টা করেছিল, কিন্তু দুর্যোধন যুদ্ধ করতে একেবারে বদ্ধপরিকর ছিল। দুর্যোধন ইয়ে করেছিল যে বিনা যুদ্ধে নাহি দিব সুচ্চক্রমে দিব। কৃষ্ণ নিজেও এই যুদ্ধটি বন্ধ করার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। কিন্তু এই যুদ্ধ যখন শুরু হতে যাচ্ছে তখন যখন অর্জুন বলল আমি যুদ্ধ করব না, তখন অর্জুনের, কৃষ্ণ অর্জুনকে বোঝাতে লাগলেন যে এখন তুমি যুদ্ধক্ষেত্র থেকে তুমি যদি চলে যাও তাহলে লোকে বলবে তুমি কাপুরুষ, তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছো, সুতরাং এই যুদ্ধ তোমাকে করতেই হবে। এবং তখন অর্জুনকে যে উপদেশগুলো ভগবান দিয়েছিলেন সেইটি হচ্ছে ভগবত। ভগবদ্গীতার প্রথমে অর্জুনকে ভগবান কি বোঝালেন, যে তার স্বরূপে, আমাদের স্বরূপে আমরা সকলেই হচ্ছি আত্মা, এই দেহটা আমাদের স্বরূপ। যুদ্ধক্ষেত্রে মৃত্যু হবে, কার মৃত্যু হবে? দেহের মৃত্যু হবে, আত্মার মৃত্যু হয় না, আত্মা অবিনশ্বর। এইভাবে প্রথমে অর্জুনকে ভগবান আত্মা সম্বন্ধে জ্ঞান দিলেন। তিনি বললেন, ন জায়তে মৃয়তে বা কদাচিন, এই আত্মার কখনো জন্ম হয় না, আত্মার কখনো মৃত্যু হয় না। জন্ম মৃত্যু কার হয়? দেহের। আত্মা যখন একটি নতুন দেহ ধারণ করে সেটি হচ্ছে জন্ম, আত্মা যখন পুরনো দেহটা ত্যাগ করে তখন তাকে বলা হয় মৃত্যু। অতএব এই জন্ম মৃত্যু কার হচ্ছে? দেহে। কিন্তু দেহি, এই দেহটাকে যিনি জীবিত করে রেখেছে তিনি হচ্ছেন আত্মা। এই আত্মাকে নৈনং ছিন্নন্তি শস্ত্রাণি, আত্মাকে কোনো অস্ত্র দিয়ে কাটা যায় না। নৈনং দহতি পাবক, আগুন দিয়ে আত্মাকে পোড়ানো যায় না। এইভাবে অর্জুনকে ভগবান আত্মা সম্বন্ধে উপদেশ দিলেন, দিয়ে তারপরে তিনি অর্জুনকে বোঝালেন যে তিনি কে, ভগবান কে। আমরা সকলে হচ্ছে আত্মা আর ভগবান হচ্ছেন পরম আত্মা, পরমেশ্বর ভগবান। আমরা হচ্ছে ছোট ছোট আত্মা আর ভগবান হচ্ছেন সমস্ত আত্মার উৎস, পরম ঈশ্বর। যেমন সূর্য আর সূর্যের কিরণ, সূর্য থেকে সমস্ত কিরণগুলি আসছে, এই কিরণের, সমস্ত কিরণের উৎস হচ্ছে সূর্য। এখন আমরা যদি কিরণ কণ হই, আমরা হচ্ছি সেই এক একটি কিরণের কণা, হ্যাঁ, সূর্য রশ্মি, হ্যাঁ, সূর্য কিরণ, কিরণ কণ। তাহলে ভগবানকে বলা যেতে পারে তিনি হচ্ছেন সূর্য, এটাকে দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। গুণগতভাবে একটা সূর্যের কিরণ আর সূর্য এক, গুণগতভাবে অর্থাৎ সমস্ত সূর্যতে আলো রয়েছে, সূর্য আলো দেয়, সূর্য তাপ দেয়, সূর্য কিরণটাও একটা কিরণও আলো দেয় আর তাপ দেয়। কিন্তু পার্থক্যটা কি, কিরণটা হচ্ছে ছোট্ট একটা কণিকা আর সূর্য হচ্ছে পূর্ণ। এইরকমই হচ্ছে ভগবানের সঙ্গে জীবের বা আমাদের পার্থক্য। আমরা গুণগতভাবে এক, কিন্তু আয়তনগতভাবে আমরা ভগবান থেকে ভিন্ন। এইভাবে সমস্ত দৃষ্টান্ত দিয়ে ভগবান চরমেকে শিক্ষা দিলেন যে পূর্ণ এবং অংশের মধ্যে সম্পর্কটা কীরকম। যেমন তোমার সে দেহটি পূর্ণ আর তোমার আঙ্গুলটি দেহের একটা অংশ, এই আঙ্গুলটা কি করে বা হাতটা কি করে, দেহটার প্রয়োজনগুলি মেটায়, তাই না? দেহটার যা প্রয়োজন হাতটা সেটা করে। এখন হাতটা যদি দেহ থেকে কেটে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সেই হাতটার কোনো তাৎপর্য থাকবে, কোনো মূল্য থাকবে? থাকবে। ঠিক তেমনি আমাদের অস্তিত্বের সার্থকতা ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে। আমরা যখন ভগবানের সঙ্গে যুক্ত থাকি, আর ভগবানের সঙ্গে যুক্ত থাকার উপায়টি কি, ভগবানের সেবা করা। যেমন এই হাতটির দেহের সঙ্গে যুক্ত থাকার উপায়টি কি, দেহটির সেবা করা। এটা আরেকটা আরো সরল দৃষ্টান্ত এই হতে পারে যে গাছের পাতা, গাছের পাতাটা গাছের সঙ্গে যুক্ত থাকে, পাতাটা কি করে, গাছের যে প্রয়োজন সেটা মেটায়, তাই না? তোমরা সকলে বায়োলজি করেছ, গাছের পাতাটা কি করে, ক্লোরোফিল দিয়ে ইয়ে সূর্য কিরণের মাধ্যমে খাদ্য তৈরি করে গাছের জন্য। অর্থাৎ ওই গাছটি সেবা করার মাধ্যমে পাতাটির সার্থকতা, কিন্তু পাতাটা যখন সেটা করতে বন্ধ করে দেয় তখন কি হয়? পাতাটা যখন তা করে না তো পাতা তখন খসে যায়, ঝরে পড়ে। ঠিক তেমনি আমরা যখন ভগবানের সেবা করি, ভগবানের এই সেবার মাধ্যমে আমরা ভগবানের সঙ্গে যুক্ত থাকি, আর যখন আমরা ভগবানের সেবা বন্ধ করে দিই তখন আমরা ভগবান থেকেই বিচ্ছিন্ন। গাছের ঝরা পাতার কোনো মূল্য আছে? মূল্য নেই। ঠিক তেমনি আমরা যখন ভগবান থেকে বিচ্ছুত হয়ে পড়ি তখন আমরা এই জড় জগতে এসে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করি। তো এইভাবে ভগবান সমস্ত উপদেশ দিয়ে অর্জুনকে চরমে কি বললেন? তিনি বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাম শরণম, তুমি কেবল আমার শরণ নাও। মামেকাম শরণম, তাহলে অহং ত্বাং সর্ব পাপে, তাহলে আমি তোমার সমস্ত পাপ থেকে, তোমার সমস্ত দুঃখ দুর্দশা থেকে আমি তোমাকে মুক্ত করব। মোক্ষ ইষ্যামি মা সূচক, সে সম্বন্ধে কোনো চিন্তা করো না। এই প্রতিশ্রুতি ভগবান অর্জুনকে দিয়ে তখন বললেন যে দেখো, আমি তোমাকে তো সব বললাম, এখন তুমি বিচার করো কি করবে। অর্জুন তখন কি বললেন? নষ্ট মোহ স্মৃতির লব্ধা, যে আমার মোহ নষ্ট হয়ে গেছে, আমি আমার স্মৃতি ফিরে পেয়েছি। তৎপ্রসাদ আসমরাচ্ছিত, ওর হে অচ্যুত, হে কৃষ্ণ, তোমার প্রসাদের ফলে, এবং আমি এখন তোমার যা নির্দেশ সেটা আমি করবো, করি সে বচনান্ত। তাই আমি তোমাদের সকলকে অনুরোধ করব, তোমরা ভগবদ্গীতার একটা শ্লোক অন্তত প্রতিদিন পাঠ করো। এবং এই শ্লোকে প্রভুপাদের যে তাৎপর্য রয়েছে, ও আচ্ছা ঠিক আছে, বই কেন আনেন? আচ্ছা ঠিক আছে, আমরা বইগুলো, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে সেই জন্য আমি জিজ্ঞাসা করেছিলাম, ঠিক আছে আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, এখানে আমি সেই জন্য জিজ্ঞাসা করেছিলাম, কারণ নিতে কোনো আপত্তি নেই তো। তো তোমাদের যদি কারো ইয়ে থাকে, আমি শুনলাম তোমরা, তোমাদের মধ্যে কয়েকজন হয়তো মুসলমান ধর্মাবলম্বী, তাদের যদি নিতে অসুবিধা থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আমরা এখানে কাউকে জোর করছি। তবে যদি তোমরা নিতেও চাও নিতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এখানে আমরা সব ধর্মেই সমন্বয়, আমাদেরও কোরআন পড়তে অসুবিধা নেই, তোমাদেরও যাদের কোনো অসুবিধা থাকে যদি তবে ইয়ে করুন। তো যারা যারা নিতে চাও ভগবদ্গীতা, কি হলো তোমার ভগবদ্গীতা আনেনি? তোমার ঠিক আছে, আমি আপনাকে তাহলে পরেই, আমরা একবারই আপনাকে পাঠিয়ে দেবো। কেউ কি এখন নিতে চাও? এখন যারা নিতে চাও হাত তোলো। ওকে, এই দুজন হাত তুলেছে প্রথম, তাহলে তুমি এসো। আচ্ছা, ভগবদ্গীতা যথাযথ, এটি আমাদের গুরুদেব শ্রীল প্রভুপাদের ভগবদ্গীতা, এতে প্রতিটি শ্লোক সংস্কৃত শ্লোক আছে, তার অনুবাদ আছে এবং তার তাৎপর্য রয়েছে। তুমি অন্তত একটা শ্লোক প্রতিদিন পড়ো। আর যারা অন্য যারা তোমাদেরকে তোমাদের মাস্টারমশাইয়ের কাছে আমরা একটু পাঠিয়ে দেবো। কিভাবে পাঠানো যায় কচ? হ্যাঁ, অসীম কৃপা নিয়ে আসবো, ওকে আমি 25 কপি পাঠিয়ে দেবো শিক্ষকদের যেরকম দিতে চান, ঠিক আছে? হ্যাঁ, আপনিও পড়বেন,
ঠিক আছে?
অনেক ধন্যবাদ।
বাড়িতে আছে?
আচ্ছা, নিশ্চয়ই। আর তোমরা সকলেই খুব ভালো, হ্যাঁ, খুব ভালোভাবে পড়াশুনো করো। হ্যাঁ, আমি যেটা বললাম যে সমাজের সম্পদ, সমাজের মনী সদৃশ্য হয়ে তোমরা সমাজকে কিরণবিতরণ করো, উজ্জ্বল করো। অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ।
কিছু বলবো
না আমি তোমাকে, যে তুমি কিছু বলবে তো?
না না, আপনি আজকে আপনি আজকে সকালে বলেছিলেন, আমি বলে দিলাম আজকে ওনার জন্মতিথি সম্বন্ধে কিছু বলবেন, সেটা কিছু বলবেন।
জীবনে এই গায়ের শিক্ষকতা
জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামহ্যহম দদাতি স্বপদান্তিকম্। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী কি নামিনে। শ্রী বার্ষভানবি দেবী দ্বৈতায় কৃপাবধায়ে কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দায়িনে প্রভবে নমঃ। মাধুর্যোজ্জ্বল প্রেমাঢ্য শ্রীরূপানুগ ভক্তিদান শ্রীগৌর করুণা শক্তি বিগ্রহায় নমস্তুতে। নমস্তে গৌরবাণী শ্রীমূর্তয়ে দীনতারিণে রূপানুগ বিরুদ্ধাপ সিদ্ধান্তধান্তহারিণে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে। হরে রাম 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 হরে হরে। আপনারা সকলে বলুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আজকে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দরজির পুনরধিষ্ঠানের দশম বার্ষিকী মহোৎসব। প্রতি বছর এই দিনটিতে এই উৎসব উদযাপিত হয় এখানে, সেজন্য আমরা আজ সমবেত হয়েছি। সেই সঙ্গে আজ আমাদের পরমারাধ্য পরম গুরুদের শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আবির্ভাব তিথিও আজ। তিনি 1874 সালে জগন্নাথ পুরীতে আবির্ভূত হয়েছিলেন। শ্রীল কেদারনাথ দত্ত মহাশয়ের পুত্ররূপে কেদারনাথ দত্ত তখন ছিলেন জগন্নাথ পুরীর ডেপুটি ম্যাজিস্ট্রেট। এবং তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর মহান ভক্ত ছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা তখন প্রায় লুপ্ত হয়ে গিয়েছিল। শ্রী চৈতন্য মহাপ্রভুকে লোকেরা প্রায় ভুলেই গিয়েছিল এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর যে নির্মল শিক্ষা সেগুলি কতগুলি অপসম্প্রদায়ের অপপ্রচারের ফলে হারিয়ে গিয়েছিল। ভক্তিবিনোদ ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষার পুনরঅভ্যুত্থান করেন, পুনর্জাগরণ করেন এবং তিনি জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করেছিলেন যে জগন্নাথ দেব যেন তাকে এক উপযুক্ত সহকারী প্রেরণ করেন, যার মাধ্যমে তিনি মহাপ্রভুর বাণী সুষ্ঠুভাবে প্রচার করতে পারেন। যেহেতু তিনি অত্যন্ত উচ্চপদস্থ রাজকর্মচারী ছিলেন, ইংরেজ সরকারের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, তাই তার সময় ছিল না। তিনি সকাল থেকে রাত পর্যন্ত তার সরকারি কাজে ব্যস্ত থাকতেন, মহাপ্রভুর বাণী প্রচারের কাজ তিনি ব্যাপকভাবে করে যেতে পারেননি। তিনি গ্রন্থাবলী লিখেছেন, অনেক গ্রন্থ লিখেছিলেন মহাপ্রভুর শিক্ষার ভিত্তিতে। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতের অমৃত প্রবাহ ভাষ্যসহ তার নিজের ভাষ্য দিয়ে তিনি সেগুলি রচনা করেছিলেন, মুদ্রণ করেছিলেন, ছাপিয়েছিলেন। কিন্তু যে প্রচারের কাজটি তিনি করে যেতে পারেননি, তাই তিনি জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করেছিলেন তিনি যেন তাকে এক উপযুক্ত সহকারী প্রেরণ করেন। এবং জগন্নাথ দেব তাই তাকে তার পুত্র সন্তান রূপে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে প্রেরণ করেছিলেন। জগন্নাথ পুরীতে তিনি আবির্ভূত হন, তার নাম তখন হয় বিমলা প্রসাদ দত্ত। জগন্নাথ দেবের প্রসাদ বিমলা দেবীর মাধ্যমে, অর্থাৎ জগন্মাতা অন্নপূর্ণা ভগবতী মহামায়ের মাধ্যমে সেটি বিতরণ হয়। বিমলা দেবীর মন্দির জগন্নাথ মন্দিরে আছে, জগন্নাথের সমস্ত প্রসাদ বিমলা দেবীর কাছে আসে এবং সেখান থেকেই সেটি বিতরণ হয়। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের, তাই নাম তিনি রেখেছিলেন বিমলা প্রসাদ, বিমলা দেবীর প্রসাদ। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অর্থাৎ বিমলা প্রসাদ অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি যখন তার বয়স যখন 6 বছর, তখন তিনি ভক্তিবিনোদ ঠাকুরের ছাপা কাজে বইগুলি যে ছাপাতেন এবং বিভিন্ন পত্রপত্রিকা তিনি প্রিন্টিং প্রেসের মাধ্যমে ছাপাতেন, সেগুলি তিনি প্রুফ রিডিং করতেন। তারপরে 12 বছর যখন তার বয়স, তখন তিনি সে কাগজে লিখতে শুরু করেন এবং তিনি জ্যোতিষশাস্ত্রে এক মহাপণ্ডিত হয়ে ওঠেন। সেই জন্য ভারতীয় জ্যোতিষ মণ্ডলী তাকে ভক্তি সিদ্ধান্ত না সিদ্ধান্ত সরস্বতী উপাধি দিয়েছিল। এই সিদ্ধান্ত সরস্বতী উপাধির ফলেই তিনি পরবর্তীকালে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামে তার সন্ন্যাস জীবনে তিনি প্রসিদ্ধ হন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার কার্যে ব্রতী হন এবং তিনি আকুমার ব্রহ্মচারী ছিলেন। তিনি বিবাহ করেননি, শৈশব থেকেই তিনি মহাপ্রভুর ভক্ত, মহাপ্রভুর সেবায় যুক্ত এবং তিনি এক অত্যন্ত প্রতিভাশালী ব্যক্তি ছিলেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর পরবর্তীকালে কলকাতায় প্রচার কার্য শুরু করেন। 1918 সাল থেকে তিনি এখানে কলকাতায় উল্টোডাঙ্গা মেইন রোডে তিনি একটি বাড়িতে তিনি তার মঠ প্রতিষ্ঠা করেন এবং 12-13 বছরের মধ্যে, মানে 1919 সাল থেকে 1934 সালের মধ্যে ভারতবর্ষের সর্বত্র তিনি 64টি কৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা করে দেন। 1922 সালে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে আমাদের পরমারাধ্য গুরুদেব শিল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের সাক্ষাৎ হয় এবং তখন প্রথম সাক্ষাতেই শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদকে বলেন যে সারা পৃথিবী জুড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করতে। শিল প্রভুপাদের বয়স তখন 26 বছর, তিনি গৃহস্থ বিবাহিত, তার একটি পুত্র ছিল তখন, কিন্তু এবং তিনি তখন ডক্টর বোসেস ল্যাবরেটরি বলে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির ম্যানেজার ছিলেন, কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নির্দেশ প্রাপ্ত হয়ে যে সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তির প্রচার করার এই ব্রতটি তিনি তখনই গ্রহণ করেছিলেন এবং তিনি সর্বান্তকরণে সর্বতোভাবে নিজেকে সেই কার্যে ব্রতী করেছিলেন। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নির্দেশক্রমে সেই থেকে তিনি নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেন এই কার্যে। অবশেষে 1965 সালে শিল প্রভুপাদ আমাদের গুরুদেব তিনি আমেরিকায় যান এবং যদিও তিনি সম্পূর্ণ নিঃস্ব অবস্থায় আমেরিকায় গিয়েছিলেন, কিন্তু 10 বছরের মধ্যে তিনি সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তির প্রচার করেন এবং 108টি কৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এইভাবে তার গুরুদেবের আদেশ শিরোধার্য করে শিল প্রভুপাদ শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী সারা পৃথিবী জুড়ে প্রচার করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেও ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। পৃথিবীতে যত নগর আছে, গ্রাম আছে, সর্বত্রই এই কৃষ্ণ ভক্তির প্রচার হবে, এই ভবিষ্যৎবাণী তিনি করে গিয়েছিলেন। এবং শ্রীল প্রভুপাদ সেই ভবিষ্যৎবাণী সার্থক করে তিনি সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তির প্রচার করলেন। এবং তিনি সারা পৃথিবীতে কৃষ্ণ ভক্তির প্রচার সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ বা ইসকন প্রতিষ্ঠা করেন, যাতে তার অনুপস্থিতিতেও এই প্রচার কার্য সুষ্ঠুভাবে সম্পন্ন হতে থাকে। সেই কৃষ্ণ ভবনামৃত বা ইসকনের মন্দির আপনারা নিশ্চয়ই দেখেছেন। এখান থেকে মায়াপুরে দূরত্ব খুব একটা বেশি নয়, মায়াপুরে ইসকনের আন্তর্জাতিক কেন্দ্র, ওয়ার্ল্ড হেডকোয়ার্টার্স, সেখানে আপনারা মায়াপুরে কে কে গেছেন হাত তুলুন। ও আচ্ছা, কেমন লেগেছে আপনাদের? ওখানে আবার আসবেন ওখানে। হ্যাঁ, সেই মায়াপুর হচ্ছে আমাদের কেন্দ্র। সারা পৃথিবীতে আমাদের এখন 300-এরও বেশি মন্দির রয়েছে। আর মায়াপুরের বৈশিষ্ট্য কি? মায়াপুরের বৈশিষ্ট্য হচ্ছে এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থল। শ্রী চৈতন্য মহাপ্রভু কে? শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণই কৃষ্ণ চৈতন্য রূপে এসেছেন। রাধা কৃষ্ণের মিলিত তনু হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। যিনি ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ, তিনি শচীনন্দন গৌরহরি রূপে, গৌরাঙ্গ সুন্দর রূপে আবির্ভূত হয়েছেন। তিনি অভিন্ন ব্রজেন্দ্রনন্দন, নন্দ মহারাজের পুত্রকে শ্রীকৃষ্ণ। সেই ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ এখন শ্রী শচীনন্দন রূপে এসেছেন। শচীনন্দন হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। আর বলরাম হইল নিতাই, বলরাম এলেন নিত্যানন্দ প্রভু। ব্রজের কৃষ্ণ বলরাম এসেছেন নবদ্বীপে গৌর নিতাই রূপে। এসে তারা কি করলেন? তারা কৃষ্ণ ভক্তির প্রচার করলেন। তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন কেন? নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরত্বিষে নমো। কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম, সেই কৃষ্ণই শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে এসেছেন। কেন? কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণ প্রেম প্রদান করার জন্য। অর্থাৎ শ্রীকৃষ্ণ কৃষ্ণ প্রেম দান করার জন্য কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন। এবং এইভাবে তিনি এই কলিযুগের দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে মানুষকে উদ্ধার করার এই পন্থাটি প্রবর্তন করে গেছেন। কলের দোষে নিধে রাজন অস্তি হি এক মহান গুণ, কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজে। কলের দোষে নিধে রাজন অস্তি হি এক মহান গুণ। এই কলিযুগটা হচ্ছে একটা দোষের, পাপের সমুদ্র সদৃশ। কলিযুগটা হচ্ছে একটা পাপের সমুদ্রের মতো। কিন্তু এই কলিযুগের একটা মহান গুণ রয়েছে। সেই মহান গুণটি কি? কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজে। কেবল ভগবান শ্রীকৃষ্ণের নাম করলেই আমরা জড়জগতে সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারি, আমাদের এই পাপপঙ্কের পরিস্থিতি থেকে আমরা অনায়াসে উদ্ধার লাভ করতে পারি। দেখুন, একদিকে কলিযুগ একটা পাপের সমুদ্র, এখানে সবাই পাপের মধ্যে ডুবে আছে, না চাইলেও তারা পাপ এড়াতে পারছে না, অনিচ্ছাকৃতভাবে সকলে পাপ কর্মে জর্জরিত হয়ে পড়েছে। কিন্তু এই কলিযুগে যদিও এই পাপের সমুদ্র, এই পাপপঙ্কিল পরিস্থিতিতে সকলে যদিও মজ্জমান, নিমজ্জ, নিমজ্জিত, কিন্তু তার একটা মহান গুণ কি? কীর্তন আদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম দেব, কেবল কৃষ্ণ নাম করলেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাওয়া যায়। এক কৃষ্ণ নামে যত পাপ হরে, কোনো পাপীর সাধ্য নাই তত পাপ করে। এক কৃষ্ণ নাম, এই কৃষ্ণ নাম একবার উচ্চারণ করলে যত পাপ মোচন হয়, কোনো পাপীর সাধ্য নেই তত পাপ করে। এইটি হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্রের মাহাত্ম্য। আর সেই হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রী চৈতন্য মহাপ্রভু এসে দিয়ে গেল। প্রভু কহে, কহিলাম, এই মহামন্ত্র ইহা সবে জপ গিয়া করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে তোমার, সর্বক্ষণ বল ইথে বিধি নাহি আর। অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুই হরে কৃষ্ণ মহামন্ত্র দিলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। প্রভু কহে, প্রভু কহে মানে প্রভুকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি বললেন যে আমি এই মহামন্ত্র তোমাদের দিলাম। প্রভু কহে, কহিলাম, এই মহামন্ত্র ইহা সবে জপ গিয়া করিয়া নির্বন্ধ, এই মহামন্ত্র তোমরা সকলে নিষ্ঠা সহকারে জপ কর, উচ্চারণ কর, জপ কর, এই মন্ত্রের ধ্যান কর, তাহলে ইহা হইতে সর্বসিদ্ধি হইবে তোমার, এই মন্ত্রের প্রভাবে তোমার সর্বসিদ্ধি লাভ হবে। আর সর্বক্ষণ বল ইথে বিধি নাহি আর, সর্বক্ষণ এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো, তাহলে আর কোনো বিধি নিষেধের বালাই থাকবে না। অর্থাৎ এই নামের মাধ্যমে সর্বসিদ্ধি লাভ হবে এবং আমাদের জীবনের চরম প্রাপ্তি আমরা লাভ করতে পারব। চৈতন্য মহাপ্রভু এই দুর্লভ বস্তুটি দিয়ে গেলেন, ব্রহ্মারও দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে, ব্রহ্মারও দুর্লভ এই যে কৃষ্ণ প্রেম, এটি শ্রী চৈতন্য মহাপ্রভু সকলের কাছে গিয়ে গিয়ে যেচে যেচে দান করলেন। এই এই যে মহামন্ত্র, এই যে কৃষ্ণ প্রেম, এটি ব্রহ্মারও দুর্লভ, কিন্তু আজ এটি আমাদের কাছে সুলভ হয়ে উঠেছে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার প্রভাবে। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর এই শিক্ষা কালক্রমে হারিয়ে গিয়েছিল, তখন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ভক্তি বিনোদ ঠাকুরের মাধ্যমে বা ভক্তি বিনোদ ঠাকুর এই শিক্ষাটির পুনরুত্থান করলেন, মহাপ্রভুর বাণী পুনর্জাগরিত করলেন, তার শিক্ষাকে পুনরুজ্জীবিত করলেন, এবং শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সেটি সারা ভারতবর্ষ জুড়ে প্রচার করলেন, এবং তারই সুযোগ্য শিষ্য আমাদের পরমারাধ্যতম গুরুদেব শিল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ সারা পৃথিবী জুড়ে তা প্রচার করলেন। তারই ফলে আজ আমরা এই কৃষ্ণ ভক্তির সরল পন্থাটি লাভ করতে পেরেছি, হরে কৃষ্ণ মহামন্ত্রের মতো দুর্লভ বস্তুটি, দেব দুর্লভ ব্রহ্মার দুর্লভ এই হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা প্রাপ্ত হতে পেরেছি। আপনারা সকলে বলুন হরে কৃষ্ণ, সকলে বলেন, দু হাত তুলে বলুন, হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তা আপনারাও এই নাম আশ্রয় করে থাকুন, আপনারাও এই নাম জপ করুন। হ্যাঁ, মনে আছে তো আমি বলেছিলাম যে প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা সবে জপ গিয়া করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে তোমার। এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে, কীর্তন করলে সমস্ত সিদ্ধি লাভ হয়ে যাবে, আমাদের সমস্ত কামনা বাসনা চরিতার্থ হবে। বিশেষ করে আমাদের পারমার্থিক বাসনাগুলি। আজ শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আবির্ভাব তিথি, সেই সূত্রে আমাদের গুরুদেব শিল প্রভুপাদ তার উদ্দেশ্যে একটি ইংরেজি কবিতা রচনা করেছিলেন, ভক্তিগীতি আছে, সেটি আমি এখন পড়ছি। প্রভুপাদ লিখেছিলেন ইংরেজিতে তার শ্রী গুরুপাদ পদ্মের উদ্দেশ্যে, অ্যাডোর অ্যাডোর ইয়ল দ্য হ্যাপি ডে, ব্লেসেড দেন হেভেন, সুইটার দেন মে, When he appeared at Puri, the holy place, my Lord and Master, his divine grace. O my Master, the evangelic angel, give us thy light, light up thy candle, struggle for existence, a human race. The only hope, his divine grace. Misled we are, all going astray. Save us, Lord, our fervent pray. Wander the ways to turn our face. Adore thy feet, your divine grace. Forgotten Krishna, we fallen souls, pain most heavy, the illusion stole. Darkness around, all untraced. The only hope, his divine grace. Message of service thou hast brought, a healthful life as Chaitanya wrought, unknown to all, it's full of bliss. That's your gift, your divine grace. Absolute is sentient, thou hast proved, impersonal calamity thou hast moved. This gives us life anew and fresh. Worship thy feet, your divine grace. Had you not come, who had told the message of Krishna, forceful and bold? That's your right, you have the myth. Save me a fallen, your divine grace. The line of service is drawn by you, is pleasing and healthy like morning dew. The oldest of all, but in new dress, miracle done, your divine grace. উনি ইংরেজিতে এটি লিখেছিলেন 1934 সালে। আমি এই কবিতাটির বাংলা অনুবাদ করেছিলাম 1981 সালে। আমি সেটি পড়ে তারপরে আমরা গাইব। আচ্ছা, তোমরা একটা মাইক নিয়ে গাইতে পারো, যারা আরেকটা মাইক দেবেন ওরা যাতে গাইতে পারে দোহারের জন্য। এটার বাংলা অনুবাদ আমি করেছিলাম। সে শুভ দিনের আরাধনা করে জাগরে জগৎবাসী, চৈত্র মধুর স্বর্গমেদুর শুভ লবণের রাশি, যেদিন আমার হৃদয়ের রাজ গুরুদেব মহারাজ পুত পুরী ধামে প্রকাশে আপনি হরে পৃথিবীর ত্রাস, দেবদূত সম গুরু মহারাজ আলোকে প্লাবিত কর, জীবন যুদ্ধে পরাজিত মোর ভয় সন্ত্রাস হর, দুর্লভতম মানব জীবন তথাপি ভরসাহীন, তব কৃপা বিনা আমি অসহায় অপারগ উদাসীন। মায়ার প্রভাবে আপন স্বভাবে সদাই অধম মতি, ত্রাণ কর এই অধম জনেরে কৃপা বিনা নাহি গতি। জীবকল্যাণে তব অবদান জগতে ঘোষিত আজ, তব শ্রীচরণ আমার জীবন গুরুদেব মহারাজ। কৃষ্ণকে ভুলে মায়ার কবলে ক্লেশ পাই অবিরত, মরুভূমি মাঝে মৃগতৃষা সম প্রলোভন ভরে হত। বিভীষিকা ভরা অন্ধ তিমির অমানিসা সম মানি, মম আশা আজ গুরু মহারাজ তব শ্রীমুখের বাণী। ভকতির বাণী পৃথিবীতে আনি, জীবে দয়া হল সারা, সব অবতার সার শিরোমণি গৌর প্রভুর ধারা। যে বাণী সবার অজ্ঞাত ছিল তোমার আশিসে আজ, জগৎ মাঝারে বর্ষিত হল গুরুদেব মহারাজ। পরম ব্রহ্ম পরম পুরুষ প্রমাণ করিলে তুমি, নির্বিশেষের নির্বাণবাদ ত্যাজিল ভারত ভূমি। নবীন জীবন লোভী মোরা তাই উল্লাসে হয়ে মগ্ন, তোমার চরণ বন্দনা করি মোহপাশ করি ভগ্ন। তুমি যদি আজ প্রকাশ না হতে অন্ধ তিমির হানি, দৃপ্ত কণ্ঠে তবে কে শোনাত শ্রী ভগবানের বাণী। সেই অধিকার শুধু তোমার এই সাজে, দণ্ড তোমার হাতে, কৃপা করি এই অধম জনেরের নিয়ে চলো তব সাথে। তুমি যে দেখালে ভক্তির পথ তুলনা তো তার নাই, শিশিরের মতো উজ্জ্বল আর উচ্ছল তার ঠাঁই। চিরপুরাতন শাশ্বত বাণী নবীন সাজেতে রাজে, তোমার কৃপার প্রকাশ স্বরূপে সারা জগতের মাঝে।